exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট আর সঙ্গে রয়েছি আমি আশিস আমিন আর শুরুতে আছে আমাদের কুয়াশা এক্সফাইলস এর সত্য ঘটনা যার নাম দ্য পারফেক্ট ক্রাইম আজকে আমরা চলে যাব বহু বছর আগে প্রায় 100 বছর আগের একটা মার্ডার কেস শুনবো আজকে আমরা কুয়াশা এক্সফাইলস এ আসুন তাহলে শুনি দ্য পারফেক্ট ক্রাইম আর আপনি আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম যখন একজন মায়ের কোলে সন্তান আসে তখন সেই মা নিজেও জানে না তার সন্তানের ভাগ্যে কি লেখা আছে মা নিজেও জানে না তার সন্তান বড় হয়ে কেমন হবে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি নামই দামি কোনো শিল্পী হবে মা বাবা ছোট থেকে আদর যত্ন করে মানুষ করে তার সন্তানদের সেই সন্তানকে নিয়ে মা বাবার কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কেউ কেউ সেই আশা আকাঙ্ক্ষা তার সন্তানদের উপর চাপিয়ে দেয় আবার কেউ কেউ সন্তানদের মনের ইচ্ছেকে বা স্বপ্নকে বাস্তবায়িত করে ফ্রান্স লিওপল্ড আর ন্যাথান লিওপল্ড এমন এক দম্পতি যাদের মন মানসিকতা খুব উদার ধরনের বিয়ের কয়েক বছর পরই তাদের কোল জুড়ে একটা ছেলে সন্তান জন্ম নেয় তার এই ছেলের নাম রাখে ন্যাথান ফ্রুডেন্থাল লিওপল্ড জুনিয়র ছোটবেলা থেকেই দেখতে খুব মিষ্টি ছিল তার বাবা মা ফ্রান্স লিওপল্ড আর ন্যাথান লিওপল্ডও সবসময় তার সাথে বন্ধুর মতো আচরণ করত ছেলের উপর কখনো কোনো কিছু চাপিয়ে দেয়নি কখনো কোনো কিছু নিয়ে তাকে শাসন করেনি অর্থ সম্পদের কোনো কমতি ছিল না তাদের তাই ছেলের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কোনো অভিযোগও ছিল না 1904 সালের 19 নভেম্বর শিকাগোর ইলিয়েন্স শহরে জন্ম নেয় ন্যাথান ফ্রুডেন্থাল লিওপল্ড জুনিয়র মাত্র 4 মাস বয়স থেকেই নাকি সে কথা বলতে শিখেছে খুব চঞ্চল আর বুদ্ধিমান প্রকৃতির ছিল ন্যাথান তখনকার সময়ে তার আইকিউ ছিল 210 ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে তার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে এরপর তার ইউরোপে একটা লম্বা ট্রিপে যাওয়ার কথা সেখান থেকে ফিরে এসে হার্ভার্ড ল স্কুলে পড়ার পরিকল্পনা ছিল তার সে মোট 15টা ভাষা বলতে পারত অর্নিথোলজিস্ট হিসেবে জাতীয় স্বীকৃতিও পেয়েছিল সে সব মিলিয়ে বলতে গেলে একজন মেধাবী ছাত্র হিসেবে অনেক নাম ডাক ছিল তার নিজের মেধা দিয়ে অনেক কিছু অর্জনও করে নিয়েছিল রিচার্ড অ্যালবার্ট লোবের জন্ম 1905 সালের 11 জুন শিকাগোর ইলিয়েন্স শহরে জন্ম নেয় সেও মায়ের নাম অ্যানা হেনরিয়েটা লোব আর বাবার নাম অ্যালবার্ট হেনরি লোব অ্যালবার্ট হেনরি লোব সিএফ রোবার্ক অ্যান্ড কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন সে সাথে একজন লয়ার ন্যাথান ফ্রুডেন্থাল লিওপল্ড জুনিয়রের পরিবারের মতো রিচার্ড অ্যালবার্ট লোবের পরিবার ছিল ধনী পরিবারের মধ্যে একটি রিচার্ড অ্যালবার্ট লোবের বুদ্ধিমত্তাও ছিল অনেক সে তার মেধা দিয়ে খুব কম বয়সে অনেক উপরের ক্লাসে পড়া শুরু করে ইউনিভার্সিটি অফ মিশিগানের মধ্যে রিচার্ডই সবচেয়ে কম বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রাজুয়েট করার সময় তার বয়স ছিল মাত্র 17 বছর ব্যক্তিগতভাবে খুব অ্যাক্টিভ ছিল রিচার্ড সে সময় পেলে বিভিন্ন রকমের ডিটেকটিভ নভেল পড়ত বন্ধুদের সাথে টেনিস খেলত সবসময় আর আশেপাশের মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করত সবার প্রতি তার আচরণ ছিল বন্ধুত্ব সুলভ ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে এবার চলে যাচ্ছি 1924 সালে ববি ফ্র্যাঙ্ক তার বয়স মাত্র 14 বছর 21 মে 1924 সাল ববি ফ্র্যাঙ্কের নিকট সংবাদ আসে পুলিশের কাছে ঠিক তার পর দিন অর্থাৎ 22 মে সকালবেলায় ববি ফ্র্যাঙ্কের লাশ খুঁজে পাওয়া যায় ববি ফ্র্যাঙ্কের বাবা মায়ের কাছে একটা চিঠি পাঠিয়েছিল তার অপহরণকারীরা মোটা অঙ্কে টাকা চেয়েছিল তারা কিন্তু ববি ফ্র্যাঙ্কের বাবা মাকে সেই টাকা দেওয়ার সময় দেয়নি তারা তার আগেই ববি ফ্র্যাঙ্কসকে মেরে ফেলে পুলিশ যখন ববি ফ্র্যাঙ্কের মৃতদেহ খুঁজে পায় তখন সেটার অবস্থা ছিল ভয়াবহ কেউ একটা 14 বছরের ছেলেকে একটা মানুষকে এভাবে খুন করতে পারে এটা তাদের কল্পনার অতীত কিন্তু খুব কষ্ট করে হলেও মেনে নিতে হয়েছিল এই বাস্তবতাকে পুলিশ ফোর্স একটা নির্জন কালভার্টে খুঁজে পায় ববি ফ্র্যাঙ্কসের মৃতদেহ জামা কাপড় ছাড়া নগ্ন একটা দেহ উল্টো হয়ে পড়েছিল মাটিতে মৃতদেহ ঘুরিয়ে দেখতেই তারা দেখতে পায় পুরো মুখ অ্যাসিডে ঝলসে গেছে যাতে তার চেহারা কেউ চিনতে না পারে তাই তার অপহরণকারীরা বা খুনি মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিল মৃতদেহটি দেখার পর যে কারোর গা শিউরে উঠবে চেহারা দেখে চেনার কোন উপায় ছিল না যে মৃতদেহটি কার একমাত্র ববি ফ্র্যাঙ্কসের মা বাবাই তাদের ছেলেকে দেখে চিনতে পারে পত্রিকা ছবি ছাপানোর পর পুরো শহর শিউরে ওঠে সবার বিবেকে প্রশ্ন জাগে এত নির্মম ভাবে কেউ খুন করতে পারে? আর কি বা ছিল খুনের কারণ? ববি ফ্র্যাঙ্কসের তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, সে তো কখনো কারো কোনো ক্ষতি করেনি। ববি ফ্র্যাঙ্কসের মৃতদেহ খুঁজে পাওয়া আর তার পরিচয় জানার পর থেকেই পুলিশ তাদের কাজে নেমে যায়। হন্যে হয়ে খুঁজতে থাকে এই পিসাদ রূপী খুনিকে। 45 বছর বয়সে রবার্ট ক্রো, জন্মসূত্রে সে একজন আইরিশ ছিলেন। কয়েক মাস আগেই তাকে নির্বাচিত করা হয় শিকাগোর ক্রাইম ডিটেকটিভ হিসেবে। এই শহরের সব অপরাধের সমাধান করাই ছিল তার দায়িত্ব। ববি ফ্র্যাঙ্কসের মৃতদেহ খুঁজে পাওয়ার পর এই কেসের ইনভেস্টিগেট করার দায়িত্ব তার কাছে চলে আসে। আর এরকম একটা কেস সলভ করতে পারলে এটা তার কেরিয়ার গড়ার জন্য অনেক বড় একটা সুযোগ হয়ে দাঁড়াবে। রবার্ট ক্রোর অনেক হাই অ্যাম্বিশন ছিল, এছাড়া সে তার কাজের প্রতি ছিল অনেক নিষ্ঠাবান। রবার্ট ক্রো ববি ফ্র্যাঙ্কসের মার্ডার কেসের ব্যাপারে পুলিশের কাছ থেকে খুব অল্প এভিডেন্স পায়। একটা এভিডেন্স ছিল ববি ফ্র্যাঙ্কসের বাবা মায়ের কাছে অপহরণকারীদের সেই চিঠিটা, আরেকটা হচ্ছে ববি ফ্র্যাঙ্কসের মৃতদেহ খুঁজে পাওয়া যায় তার থেকে কিছুটা দূরে একটা চশমা, আর তা খুঁজে পায় পুলিশ। এই দুইটা এভিডেন্স নিয়েই এখন কাজ করতে হবে রবার্ট ক্রোকে। প্রথমে সবাই ভেবেছিল সে চশমাটা ববি ফ্র্যাঙ্কসের, কিন্তু তার মা বাবা এসে জানায় যে এটা তাদের ছেলে চশমা না। তখন পুলিশের সন্দেহ হয় যে এটা সে খুনের চশমা হতে পারে। এই দুইটা এভিডেন্সই চলে আসে রবার্ট ক্রোর হাতে। সে চশমাটা দেখে খেয়াল করলো যে একটা সাধারণ চশমার মতো না, এই চশমায় একটা সান প্রোটেক্টর লাগানো আছে যেটাকে দিনের বেলা সানগ্লাস হিসেবে ব্যবহার করা যায়। রবার্ট ক্রো এই চশমাটার ব্যাপারে খোঁজ করতে শুরু করে, কারণ সেই সময় এরকম চশমা সচরাচর কেউ পড়তো না। রবার্ট ক্রোর ধারণাই ঠিক, শিকাগো শহরে এরকম চশমা মাত্র তিনটা বিক্রি হয়েছিল। যে তিনজনে চশমাটা কিনেছিলেন তাদের সম্পর্কে খোঁজ নেয় সে। খোঁজ নিয়ে জানতে পারে সে তিনজনের একজন প্রায় এক মাস ধরে শহরের বাইরে ঘুরতে গেছে, আর একজন বৃদ্ধ মহিলা যার খুন বা অপহরণ করার মতো কোনো ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই, আর বাকি থাকে একজন। আর সেই একজন হচ্ছে 19 বছর বয়সী ন্যাথান ফ্রিডেন্থল লিওপোল্ড। রবার্ট ক্রো ন্যাথান ফ্রিডেন্থল লিওপোল্ডের ব্যাপারে খোঁজ খবর নেয়। সব মিলিয়ে অনেক মেধাবী আর ভালো পরিবারের সন্তান মনে হয় তাকে। একটা খুন করার মতো কোনো কারণ তার থাকতে পারে না। 1924 সালের দিকে তার পরিবারের সর্বমোট সম্পদ ছিল $4 মিলিয়ন। তার বাবা মার একমাত্র সন্তান হয়ে একটা ছেলেকে অপহরণ করে তার বাবা মার কাছ থেকে টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে সব যুক্তির বাইরে গিয়ে রবার্ট ক্রো তিনজন ডিটেকটিভকে ন্যাথান লিওপোল্ডের বাড়িতে পাঠায় তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসার জন্য। সে নিজে ন্যাথান লিওপোল্ড জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করে দেখতে চায়। ন্যাথান লিওপোল্ড জুনিয়র কোনো ঝামেলা না করে পুলিশ স্টেশনে আসে। রবার্ট ক্রোর সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রবার্ট যখন ন্যাথান লিওপোল্ড জুনিয়রকে তার চশমার কথা জিজ্ঞেস করে, তখন সে একটা মিথ্যা গল্প বানিয়ে বলতে শুরু করে। সে রবার্টকে বলে যেখানে ববি ফ্র্যাঙ্কসের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল সেখানে সে প্রায় যায় পাখি শিকার করতে। সেই কোনো এক সময় হয়তো তার চশমাটা জ্যাকেটের পকেট থেকে পড়ে সেখানে রয়ে গিয়েছিল। একুশে মে রাতে সে কোথায় ছিল আর কি করছিল জিজ্ঞেস করলে সে জানায় সেই রাতে সে তার লাল রঙের গাড়িতে নিয়ে তার ভালো বন্ধু রিচার্ড অ্যালবার্ট লোবের সাথে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যার দিকে তারা গাড়ি নিয়ে বের হয়, তারপর একটা বারে বসে কিছুক্ষণ ড্রিঙ্ক করে। সেখানে তাদের দুজন মেয়ের সাথে পরিচয় হয়। তারা চারজন মিলে সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেয়, তারপর তারা চারজন মিলে গাড়িতে উঠে আবার কিছু সময় ঘুরে বেড়ায়। তারা মেয়ে দুটোকে তাদের সাথে কিছু ভালো সময় কাটানোর জন্য তাদের বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু মেয়ে দুটি ওকে রাজি হয় না। তাই তারা কথা না বাড়িয়ে সে মেয়ে দুটিকে তাদের বাড়িতে নামিয়ে দেয়। এরপর রিচার্ড অ্যালবার্ট লোবো তার বাড়িতে নেমে যায়, আর নিজ বাড়িতে ফিরে আসে ন্যাথান লিওপোল্ড জুনিয়র। রবার্ট ক্রো যখন ন্যাথান লিওপোল্ড জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করছিল তখন পুলিশ ফোর্স সার্চ ওয়ারেন্ট নিয়ে তার বাসায় তল্লাশি চালায়। ন্যাথানের বেডরুম থেকে তার একটা চিঠি পায়, সেই চিঠিটা সে লিখেছিল রিচার্ড অ্যালবার্ট লোবোকে দেওয়ার জন্য। এই চিঠিটা দেখে পুলিশ ধারণা করে যে ন্যাথান লিওপোল্ড জুনিয়র আর রিচার্ড অ্যালবার্ট লোবের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়তো আছে। তল্লাশি চালিয়ে শেষ করে সেই রিপোর্ট রবার্ট ক্রোর হাতে আসলে সেই চিঠিটা দেখে কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ ন্যাথান যদি সমকামী হয়ে থাকে তাহলে সেদিন রাতে তারা বার থেকে দুটো মেয়েকে কেন তাদের বাসায় নিয়ে যেতে চাইবে? কোথায় যেন কিছু একটা মিলছে না। রবার্ট ক্রো এবার রিচার্ড অ্যালবার্ট লোবকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য। রিচার্ড অ্যালোট লোবো তাকে একই ঘটনা বলে যেমনটা বলেছিল ন্যাথান লিওপোল্ড জুনিয়র। সবকিছু শুনে রবার্ট ক্রোর মনে কেমন যেন একটা সন্দেহ জাগে। সে এই দুজনের মা বাবার সাথে কথা বলে, তাদের বাবা মাও তাদেরকে জানায় যে তাদের ছেলে কোনো অপরাধের সাথে জড়িত না। আর যেখানে রিচার্ড অ্যালবার্ট লোবের বাবার সম্পত্তি $10 মিলিয়ন সমান, সেখানে কাউকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করার কোনো প্রশ্নই আসে না। সব শুনে রবার্ট ক্রো তার সন্দেহের উপর ভিত্তি করে ন্যাথান লিওপোল্ড জুনিয়র আর রিচার্ড অ্যালবার্ট লোবকে কিছুদিনের জন্য কারাগারে বন্দী রাখে। এর মধ্যে সব এভিডেন্স জমা করে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। ন্যাথান লিওপোল্ড জুনিয়র আর রিচার্ড অ্যালবার্ট লোবের বন্ধুত্ব ছোটবেলা থেকেই, একই এলাকায় বেড়ে ওঠা, একই সাথে খেলাধুলা করার কারণে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়। তাদের মধ্যে বয়সের ব্যবধান মাত্র 1 বছর হওয়াতে তারা যেন একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারে। আর দুজনেই ছিল খুব মেধাবী ছাত্র, বন্ধুত্ব থেকে তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়। সমকামী হয়েও তারা তাদের এই সম্পর্কের কথা সবার থেকে গোপন রাখে, সবাই তাদের ভালো বন্ধু হিসেবে জানত। রবার্ট ক্রো সব ইনভেস্টিগেট করে দেখে ববি ফ্র্যাঙ্কস এর বাবা মাকে যে চিঠিটা অপহরণকারীরা পাঠিয়েছিল, সে চিঠির খামে লেখা হাতের লেখার সাথে ন্যাথান লিওপোল্ড জুনিয়রের বেডরুমে যে চিঠি পাওয়া যায় সেটার হাতের লেখার স্পষ্ট মিল রয়েছে। অন্যদিকে ববি ফ্র্যাঙ্কস এর মা বাবাকে পাঠানো চিঠিটা যে টাইপরাইটার দিয়ে লেখা হয়েছিল সেটা ন্যাথান লিওপোল্ড জুনিয়রের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই তথ্য জানার কিছুক্ষণের মধ্যেই রবার্ট ক্রোর কাছে ন্যাথান লিওপোল্ড জুনিয়রের ড্রাইভার আসে। তাকে ন্যাথান লিওপোল্ড জুনিয়রের বাবা পাঠিয়েছে ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা তথ্য জানাতে। ড্রাইভার জানে যে রাতে ববি ফ্র্যাঙ্কস খুন হয়েছিল সে রাতে ন্যাথানের গাড়ি ওয়ার্কশপে ছিল। তার কিছুদিন আগে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ায় সেটা ঠিক করতে 1 সপ্তাহ ধরে গাড়ি ওয়ার্কশপে পড়েছিল। ন্যাথানের বাবা ভেবেছিল এই তথ্য জানলে পুলিশ আর ঝামেলা করবে না, কারণ যেখানে তার ছেলের গাড়ি ছিল না সেখানে তার ছেলে কিভাবে আর একটি ছেলেকে অপহরণ করবে। কিন্তু ঘটনা উল্টো। জিজ্ঞাসাবাদে ন্যাথান বলেছিল সে রাতে সে আর তার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিল। এখন এটা প্রমাণ হলো যে ন্যাথান আর তার বন্ধুর কথা পুরোপুরি মিথ্যা। ববি ফ্র্যাঙ্কসের খুনের পেছনে আসলে কে দায়ী এটা বুঝতে আর বাকি থাকলো না। রবার্ট ক্রো ন্যাথান লিওপোল্ড জুনিয়র আর রিচার্ড অ্যালবার্ট লোবকে দুটি আলাদা কারাগারে বন্দী রেখেছিল। রবার্ট ক্রো প্রথমে রিচার্ড অ্যালবার্ট লোবকে জিজ্ঞেস করে, তাকে সব প্রমাণ দেখিয়ে বলে এখন আর মিথ্যা বলে লাভ নেই। রিচার্ড বুঝতে পারে যে সত্যিটা সবার সামনে এসে পড়েছে, তাই সে রবার্টকে খুনের ঘটনা সব খুলে বলে। তারা দুজন কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করে আসছিল। অপহরণ করা বা টাকা চাওয়া কোনোটাই তাদের আসল উদ্দেশ্য ছিল না, তাদের আসল উদ্দেশ্য ছিল খুন। তারা দুজন মিলে অনেক আগে থেকে একটা পারফেক্ট ক্রাইম করতে চাচ্ছিল, এমন একটা খুন যেটা দেখে শহরের সবাই শিউরে উঠবে। সে আরো জানায় যে এই পুরো কাজে সে শুধু ন্যাথানকে সাহায্য করেছিল, পরিকল্পনায় তার কোনো হাত ছিল না। অন্যদিকে ন্যাথানও সবকিছু স্বীকার করে, কিন্তু ন্যাথান জানায় যে সে নাকি রিচার্ডকে সাহায্য করেছিল, পরিকল্পনায় তার কোনো হাত ছিল না। দুজনে দুজনকে দোষ দিতে শুরু করে। ঘটনার বর্ণনায় তারা বলে তারা ছদ্মনাম দিয়ে একটা গাড়ি ভাড়া করে অপহরণ করার জন্য, এরপর তারা ভিকটিমের পরিবারকে পাঠানোর জন্য সেই চিঠিটা টাইপ করে। তবে ভিকটিম কি হবে এটা তারা আগে থেকে ঠিক করে রাখেনি। 21 মে বিকেলবেলা তারা ভাড়া করা গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তাদের ভিকটিমকে। হঠাৎ তারা রাস্তার পাশে ববি ফ্র্যাঙ্কসকে দেখতে পায়। ববি সম্পর্কে রিচার্ডের কাজিন হয়। ববিকে দেখে ন্যাথান গাড়ি থামায়। যেহেতু সে রিচার্ডের কাজিন, সেহেতু তাকে তাকে গাড়িতে উঠাতে কোনো ঝামেলা হবার কথা না। যেই ভাবনা সেই কাজ। রিচার্ডকে দেখে ববি কোনো প্রশ্ন না করে তার কথা মতো গাড়িতে উঠে যায়। এরপরে শুরু হয় তাকে খুন করার পদক্ষেপ। গাড়ি একটু দূরে একটা নির্জন জায়গায় নিয়ে প্রথমে ববির মাথায় রড দিয়ে আঘাত করে রিচার্ড, তারপর তার গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে সে। তারপর তারা মিশিগান লেকের পাশে চলে যায়। সেখানে গিয়ে মাটিতে ফেলে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়, তার গায়ের কাপড় খুলে রেখে দেয় যাতে কেউ চিনতে না পারে। সব শেষে ববিকে লেকের পানিতে ফেলে দেয়। কোর্টে ববি ফ্র্যাঙ্কসকে হত্যা করার কারণ জানতে চাইলে তারা বলে তাদের জীবনে তারা যা চেয়েছে সবই পেয়েছে, এর ফলে জীবনটা তাদের কাছে একঘেয়ে লাগতে শুরু করেছিল। তাই একটু থ্রিল পাওয়ার জন্য একটা পারফেক্ট ক্রাইম করতে চেয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই খুনের জন্য তাদের দুজনের কারো মধ্যে কোনো অনুশোচনা ছিল না। কোর্ট তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রিচার্ড অ্যালবার্ট লোককে জোনের প্রিজনে কারাবন্দী করে রাখা হয়। 1936 সালের 28 জানুয়ারি রিচার্ড অ্যালবার্ট লোক কারাগারের বাথরুমে তার সাথে থাকা কারাবন্দী জেমসদের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। তখন জেমস রেগে গিয়ে ব্লেড দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে। অন্যদিকে ন্যাথান লিওপোল্ড জুনিয়রকে রাখা হয়েছিল স্টেটভিল পেনিটেন্টিয়ারি প্রিজনে। সেখানে সে খুব আদর্শ কারাবন্দী হয়ে উঠেছিল। কারাগারের কোনো নিয়ম ভঙ্গ করত না, তাকে যেই কাজ দেওয়া হতো সব কাজ সে ঠিক মতো করত। এমনকি সে আস্তে আস্তে কারাগারের হাসপাতালেও স্বেচ্ছাসেবীর কাজ করতে শুরু করে। দীর্ঘ 33 বছর কারাগারে থাকার পর ম্যাথন লিওপা জুনিয়ার জামিনে 1958 সালের মার্চ মাসে মুক্তি পায়। কারাগার থেকে বের হয়ে সে ইয়োপোর্ট ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান চালু করে, যেখানে মেন্টালি ডিস্টার্বড, ইমোশনালি ইমব্যালেন্স, রিটার্ডেড আর ডেলিনকুয়েন্ট ইয়ুথসদের সেবা বা চিকিৎসা করা হয়ে থাকে। কারাগার থেকে বের হয়ে ম্যাথন লিওপোর্ট জুনিয়ার বুঝতে পারে যে সে যে কাজটা করেছিল সেটা কত ভয়াবহ ছিল। সেই সময় তার মানসিক অবস্থা ভালো ছিল না, আর সেটাই তাকে সেরকম একটা কাজ করতে বাধ্য করেছিল। এরকম যেন আর কারোর সাথে না হয়, মানসিক অবস্থা ভালো না থাকার কারণে যেন কেউ এমন ভুল কাজ না করে, সেই জন্যই সে লিওপোর্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। 1971 সালের 29শে আগস্ট যখন তার বয়স 66 বছর, তখন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। চলছে কুয়াশা বাই এগুলো আইসক্রিম, সঙ্গে আছে আজ শনিবার শেষ হয়ে গেল মাত্র এক্সফাইলস এর সত্য ঘটনা দ্য পারফেক্ট ক্রাইম। আর সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্প যাবার। কুয়াশার দ্বিতীয় গল্পটি আজকে আপনাদের জন্য লিখেছেন নাদিয়া ইসলাম নিতুন, আর গল্পের নাম শেষ প্রতিশোধ। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবার ফিরব। চলছে কুয়াশা বা এগুলো আইসক্রিম, সঙ্গে আছি শামিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। প্রচন্ড যন্ত্রণা আমাদের ছুঁয়ে যায় শারীরিকভাবে, নিজেকে নিঃস্ব আর শূন্য মনে হয়। কিন্তু যে মানসিক যন্ত্রণা আমাদের কুড়ে কুড়ে খায় তার রেশ থেকে যায় আজীবন। মাঝে মাঝে মনে হয় একটু একটু করে প্রতিদিন মরে যাবার চেয়ে একেবারেই মরে যাওয়া হয়, কিন্তু মৃত্যু আসে না, সে অপেক্ষা করে কোনো একটা অপেক্ষার অন্তিমতার, হয়তো বা কোনো এক শেষ প্রতিশোধের।
কেমন আছেন আজকে?
আছি, মরার মতো বেঁচে আছে বাবা। শেষবার যখন শুই দিলে ভাবলাম এবার মনে হয় ওপারেই চলেই যাব, কিন্তু না, চোখ খুলে দেখি সকাল, আরেকটা দিন আবার মৃত্যুর অপেক্ষা।
লাস্ট কেমোথেরাপিতে খুব কষ্ট হয়েছে আপনার, বুঝতে পারছি
বাবা। এমন কোন ঔষধ নেই যেটা দিলে আমি আর ঘুম থেকে উঠব না। এই হাসপাতালের বেডটা অন্য রোগীকে ভর্তি করে না, একটা মানুষের জায়গা দখল করে রেখেছি।
আন্টি, এসব আপনি কি বলছেন? এই অবস্থায় এসে আপনি সার্ভাইভ করছেন সেটাই অনেক বড় ব্যাপার। আপনি এখন আরাম করেন, আমি একটা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ুন, ভালো লাগবে।
ঠিক আছে বাবা।
স্যার আসবো?
হ্যাঁ সিস্টার আসুন।
স্যার, সাফিয়া খাতুনের ফাইনাল রিপোর্ট গুলো এসেছে।
আচ্ছা দেখি। লাস্ট স্টেজ অফ ক্যান্সার, মেটাস্টেসিস হয়ে গেছে। লাস্ট কেমোথেরাপি কোনো কাজই করেনি। আই থিংক ইট উইল নট ওয়ার্ক এনিমোর।
কিন্তু স্যার, এই কন্ডিশনে একটা মানুষের বেঁচে থাকা নিয়ার টু ইম্পসিবল।
সেটাই, ওনার রেসপিরেটরি সিস্টেম কাজ করছে না ঠিক মতো, রেনাল সিস্টেম ইজ নট ওয়ার্কিং, ভীষণ ড্যামেজ, শুধু ব্রেন কাজ করছে। সিস্টার রূপা, আমি নিজেও বুঝতে পারছি না গত এক মাস ধরে সে কিভাবে বেঁচে আছে।
স্যার, আমার বাবা বলতেন মিরাকল বলে পৃথিবীতে একটা শব্দ আছে, যখন সবকিছু হেরে যায় ঈশ্বরের কোনো অদৃশ্য ইশারায় কোনো একটা কিছু যেন থমকে যায়।
অলৌকিক শব্দটা হয়তো সেখান থেকেই আসে। সিস্টার, ওনাকে অবজারভেশনে রাখুন, সবকিছু মনিটর করুন। ডাক্তার বোস, ক্যান্সার স্পেশালিস্ট, উনি কাল আসছেন। ওনার সাথে আমি আগেই কথা বলে রেখেছি এ ব্যাপারে। হি ইজ ভেরি ইন্টারেস্টেড।
ওকে স্যার, আমি ওয়ার্ড ইনচার্জকে বলে দিচ্ছি।
ওকে।
সাফিয়া খাতুন, বয়স 50, পরিবার পরিজন বলতে কেউ নেই। একটি চার্চে আয়ার কাজ করতেন। বছরখানেক আগে তার ক্যান্সার ধরা পড়ে। চার্চের ফাদার সহ সবাই তাকে খুব পছন্দ করতেন। ক্যান্সারের কথা জানার পর তাকে মিশনারি ক্যান্সার হসপিটালে ভর্তি করা হয়। ততদিনে সাফিয়া খাতুনের ওভারিয়ান ক্যান্সার থার্ড স্টেজে চলে গেছে এবং খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়েছে। ডক্টর রায়হান ক্যান্সার ইউনিট হেড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু লাস্ট স্টেজ আসা রোধ করা সম্ভব হয়নি। সাফিয়া গত 2 মাস ধরেই আইসিইউতে রয়েছেন। এই কন্ডিশনে কোনো ক্যান্সার পেশেন্টের বেঁচে থাকার কথা নয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সকল যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সাফিয়া খাতুন বেঁচে আছে। এই বেঁচে থাকা কি কেবল অলৌকিকতা, নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা গল্প, সেটা সময় বলে দেবে।
সোহরাব, আমার সাথে ব্যবসা শুরু কইরা এখন আমারে টেক্কা দিতে চায়। এত বড় কলিজা সে কোথা থেকে পায়?
ও মকবুল, মাথা গরম করো না, খুব বুঝে শুনে চলতে হবে আমাদের। একটু এদিক সেদিক হলে কিন্তু লাশ পড়ে যাবে।
লাশ তো ফেলাম আমি, এইটা দিয়া ওর ঘিল উড়াইয়া দিম। আমারে চিনে না, 30 বছর ধইরা এই আন্ডারওয়ার্ল্ড আমার বাপ দাদারা কইরা আইছে, আর সেই দিনের পোলাপান আমার লগে রংবাজি করে, আমারে হুমকি দেয়।
ও কি করতে চায়?
আমার পুরান পাপের হিসাব নিতে চায়।
কিসের পুরান পাপ? আর এই পিচ্চি পোলা হিসাব নেওয়ার কে?
আরে আস্তা কুড়ে পইড়া আছিল, দয়া কইরা বড় করছি নিজের পোলার লাহান, এখন আমার উপর দিয়া কথা কয়।
ও কোথায় এখন?
নিশ্চয় কোন ওই পাড়ায়, জন্ম তো ওইখানেই।
মকবুল, মাথা ঠান্ডা করো, আজকে আর গেলা লাগবে না, বাসায় চলো। এমনি তোমার কোলেস্ট্রল লেভেল বেশি, ব্লক আছে 3টা, মাথা গরম করলেই তোমার ক্ষতি।
হ ঠিকই কইছো।
ঠিক আছে চলো।
উফ, এই মাঝরাইতে আবার কেডায় ফোন করছে। হ্যালো, কোন হালায় এত রাইতে ফোন দিছে?
মকবুল, আমি মইনুল।
ও তো তুমি এত রাইতে ফোন দিছো 2:30 বাজে।
মকবুল, একটা খারাপ খবর আছে। কোবরা মিলন আর বুলেট ঝন্টুর লাশ পাওয়া গেছে কমলাপুরের পিছনে। কপাল বরাবর গুলি করছে, পুলিশ গেছে সেখানে।
কি, এটা তুমি কি কইলা?
সেখানে তোমার কালো গাড়িটা ছিল, লাশ দুইটা গাড়ির ভিতরেই ছিল, আর পিছনের ব্যাগ ডালায় কোকেনের একটা চালান ছিল, সেটাও ধরা পড়ছে।
কি কইতাছো এইসব? এখন এখন কি হবে? তুমি তুমি মিনিস্টার সাহেব আর কমিশনারে ফোন দাও।
সেটা দিছি, কিন্তু এখন নিউজ চ্যানেল সেখানে চলে গেছে, চ্যানেলে ব্রেকিং নিউজে দেখাচ্ছে খবরটা।
হাই হাই, এখন তাইলে কি করব?
তুমি বাসায় থাকো, আমি পরিস্থিতি বুঝে তোমাকে সব জানাচ্ছি, দরকার হলে আজ রাতেই বর্ডার ক্রস করতে হবে।
আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে রাখলাম, তুমি সাবধানে থাকো, সিকিউরিটিকে আমি বলে দিচ্ছি।
আমার লোকদের গায়ে হাত দেয়, রক্তের বন্যা ভাসায় দিব। আমি মকবুল চুয়াদ্দার, সাহস থাকলে সামনে আয়, গদিটা তাই না ছিঁড়া ফেলাম। দেখি কারেন্ট চলে গেল নাকি, সব কিছু অন্ধকার। এই আসাদ, মামুন, ওই তোরা, গ্রামের সময় এক তেড়েও পাওয়া যায় না।
Ah! কে কেডা রে এই আমার রিভলভারটা কই রে
মকবুল কাকা কেমন আছো তুমি
কে সৌরভ তুই
আমি আমার লাশ ফলাইতে কোবরা আর ঝন্টুকে পাঠাইছিলেন কিন্তু শেষে ওরাই লাশ হয়ে ফিরল
কি কস তুই আমার কাছে কি চাস
একটা প্রতিশোধ নিতে আসছি কাকা গত দুই মাস ধরে আমি একটা স্বপ্ন দেখি গভীর রাতে একটা রাস্তা ধরে একটা মেয়ে হেঁটে যেতেছে খুব বৃষ্টি হইতেছে হঠাৎ একটা গাড়ি গিয়া থামে মেয়েটার পাশে দরজাটা খুলে যায় মেয়েটার বয়স 15 কি 16 হবে চেহারাটা আজ করতে পারি না ভিতর থেকে একটা কণ্ঠ শুনি মেয়েটাকে ভিতরে আসতে বলে মেয়েটা আসতে চায় না জোরে জোরে হাঁটতে থাকে ওর হাঁটার সাথে সাথে গাড়ির স্পিডও বাড়তে থাকে মেয়েটা একটা সময় দৌড়াইতে থাকে গাড়িটা ঘুরা এসে ঠিক মেয়েটার সামনে থামে পিছন থেকে একটা লোক বাইর হয় মেয়েটাকে টাইনা হিচড়া গাড়ির ভেতরে টাইনা নিয়ে যায় আর একটা লোক বাইর হয়ে আসে আর ওই লোকটা আপনি ছিলেন দুজন মিলা মেয়েটারে গাড়ির ভেতরে জোর করে নিয়ে দরজা আটকায় দিলেন প্রথমে মেয়েটার চিৎকার শোনা গেল কিছুক্ষণ পরে ঘুমানি আর আপনার আপনার সাথে লোকটার খারাশের মতন হাসি এরপর ফজরের আজানের শব্দে ঘুমটা ভাঙে তখন বুকটা বড় ফাঁকা লাগে ওই মেয়েটারে আপনারা কি করছিলেন
সেটা আমি কি করে রকম ওয়াবে তুই কি দেখছস সেটার কথা আমি কেমনে জানবো এই কারণে তুই আমারে মাপ দেয়াইছস
কাকা আমি মিথ্যা দেখি নাই ওই লোকটা আপনি ছিলেন টয়োটা স্টারলেট KP601979 আপনার খুব শখের গাড়ি না আপনার গ্যারেজে এই গাড়িটা খুব যত্ন করে রেখে দিয়েছেন প্রতি সপ্তাহে এটা ধোয়া মোছা করা হয়
সৌরভ বাবা তোর মাথায় অসুখ হয়েছে আমি কিছু মনে করি নাই তোরে ছোটকাল থেকে কোলে পিঠে কইরা বড় করছি নিজের পোলার মতো আমি তোর চিকিৎসা করামু বাবা
অসুখ ছোটবেলা থেকেই 8 বছর বয়সে সিগারেট ধরছি 10 বছরে মদ 14 বছরে প্রথম খুন লাশ গুম করছি কত মনে নেই জরিন একটা মানুষ মাত্র আমার বউডা আর আমার ফুটফুটটা দুইটা বাচ্চা ওদের সবাইরে হারাইছি এখন আর কারোর প্রতি কোনো মায়া মমতা নাই জরিন আমার মেয়ে মুনিয়া আর ছোট পোলা ইমন মারা যাবার পর যেমন ফাঁকা লাগতো প্রতি রাতের স্বপ্নটা দেখার পর আমার সেরকমই ফাঁকা লাগে খালি মনে হয় ওই মেয়েটারে কি করছিলেন যদি জানতে পারতাম তাহলে শান্তি পাইতাম
আমি কিছু করি নাই আমার ছাইড়া দাও কাছে আইসো না
আমার তো শান্তি নাই চাচা তাই আপনাকে মারতেই হবে নাইলে ওই মেয়েদের কান্নার আওয়াজ মাথার ভিতর ঘুরতেই থাকবো চিন্তা করেন না ঠিক কপালের মাছ বরাবর গুলি করব আপনি টের পাইবেন না
না না
বিশিষ্ট শিল্পপতি মকবুল জয়াটা গতকাল রাতে নিজ বাসায় খুন ধ্যাত পত্রিকা খুলেই খালি খুন আর খুন আর খালি মানুষ মারা খবর ভালোই লাগে না ধ্যাত
আম্মাজি কিছু কি বললেন
না না কিছু না ওই পত্রিকায় খালি খারাপ খবর থাকে আন্টি আজকে সকাল থেকে আপনাকে বেশ সুস্থ লাগছে রায়হান স্যার আসবেন একটু পরে আমার খুব ভালো লাগছে আপনাকে অনেকদিন পর সুস্থ দেখে
আমাকে কি পত্রিকাটা দেয়া যায় মা
আপনি পড়বেন আচ্ছা এই যে এই নিন
চেহারা তো আমার চেনা মকবুল জোয়ারদার আমি আমি চিনি
আন্টি কি হলো আপনার ডক্টর রাহানকে এক্ষুনি দেখতে হবে গিয়াস ভাই এক্ষুনি রাহান স্যারকে কল করুন
গুড আফটারনুন প্রফেসর বোস, হাউ আর ইউ?
অ্যাবসলিউটলি ফাইন ডাক্তার। তো সব রিপোর্টগুলো কি এখানেই আছে?
জি স্যার, এগুলো আজ সকালে করানো হয়েছে।
ভেরি স্ট্রেঞ্জ, লাস্ট স্টেজ অফ ক্যান্সার, বডির মোস্ট অফ দ্য সেলস আর মেটাস্টাসাইজড। এই কন্ডিশনে পেশেন্টের বেঁচে থাকার কথা না তো? নিউ ব্লাড ফরমেশন সিস্টেম কাজ করছে না, অথচ ব্রেইন অ্যাক্টিভ। ভেরি রেয়ার, আই মিন ইটস আ মিরাকল।
জি স্যার, আমি নিজেও খুব অবাক হয়েছি, আমি খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম, তাই আপনার জন্য ওয়েট করছিলাম।
সেটা বুঝতে পেরেছি। আমি আরও কিছু টেস্ট করতে চাই, টিভিএস, পিএলসিও, ওভা ওয়ান, এই টেস্টগুলো আবার করতে চাই। প্রাইমারি লেভেলে এই টেস্টগুলো আরেকবার করে দেখা যাক, হয়তো মিরাকুলাস কিছু পাওয়া যেতে পারে। ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে রিসেন্ট ডেজে অনেক রিসার্চ হচ্ছে, এই পেশেন্টের মাধ্যমে মেডিকেল সায়েন্সে নতুন কিছু ইনভেন্ট হতে পারে, যেটা হয়তো রেভলিউশনারি কিছু একটা হতেও পারে।
আমি খুবই এক্সাইটেড টু বি এ পার্ট অফ দিস।
দেখা যাক কি হয়।
জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, এমন তো আমরা জানি। মানুষের অসাধ্য কিছুই নয় বলা হলেও প্রকৃতির গভীরতম রহস্য সে খুব যত্নে আড়াল করে রাখে। কিছু অমীমাংসিত রহস্য আমাদের ঘিরে থাকে বলেই এই বিশ্ব আমাদের কাছে আশ্চর্য সুন্দর। আমাদের ব্যাধিগুলোর কিছু পর্যায় রয়েছে যেখানে চিকিৎসা বিজ্ঞানের কিছুই করার থাকে না। সাফিয়া খাতুনের মৃত্যুর কাছে গিয়েও মৃত্যুর এপারে থেকে যাওয়া কি প্রকৃতির কোনো বিষয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা গল্প? সৌরাবার মুখগুলোর সাথে কি রয়েছে এই গল্পের কোনো যোগসূত্র?
হ্যালো, হ্যাঁ ময়ূর চৌধুরী বলছি, কে? আচ্ছা ইন্টারভিউ, ওকে আমি বুঝতে পারছি। আমি আজ রাতেই চলে যাচ্ছি, আমার খুব জরুরি একটা বিজনেস মিটিং আছে পরশু। হ্যাঁ আমি ফ্রি হবো মাসখানেক পরে, তখন আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, রাখছি তাহলে।
স্যার আসতে পারি?
হ্যাঁ আমি না, এসো।
স্যার আপনার কফি।
ও থ্যাংক ইউ, তোমার হাতে বানানো কফি তোমার মতোই মিষ্টি। আমি না,
ধন্যবাদ স্যার।
টিকিট তাহলে রেডি?
জি স্যার। স্যার আমি একটা কথা বলতে এসেছিলাম।
হ্যাঁ অফকোর্স বলো।
স্যার আমার মায়ের শরীরটা খুব খারাপ, আমি যদি না যাই খুব কি সমস্যা হবে?
যাবে না মানে? এর আগেও একটা বিজনেস ট্রিপে তুমি যাওনি, এখানে তোমার চাকরির প্রধান শর্ত ছিল তোমাকে বিজনেস ট্রিপে যেতে হবে। তুমি আজ রাতে আমার সাথে না গেলে ইউ আর ফায়ার্ড রাইট নাও। আর তোমার মায়ের চিকিৎসার জন্য বেতনের যে অ্যাডভান্সটা তুমি নিয়েছিলে সেটা কালকেই অ্যাকাউন্টে ফেরত দিয়ে যাবে।
স্যার প্লিজ আমার সাথে এটা করবেন না।
শোনো আমিনা, শুধু সার্টিফিকেট থাকলেই হয় না, শুধু তোমার বেশি নম্বরের সার্টিফিকেট জবটা দেয়নি তোমাকে, আরও অনেক মেয়েরাই তো ছিল, তোমাকে দিয়েছি তার নিশ্চয় কারণ রয়েছে, আর সেটা বোঝার মতো বুদ্ধিমত্তা তোমার অবশ্যই আছে আমিনা।
স্যার আমি
কেঁদো না, সুন্দর মেয়েরা কাঁদলে আমার বুকে বড় কষ্ট হয়। কিছুই চাই না তোমার কাছে, শুধু একটু সঙ্গ দেবে আমাকে? মাত্র তিনটা রাত আমিনা, এই ট্রিপ থেকে ফিরলেই তোমার একটা হিউজ ইনক্রিমেন্ট হবে, আর ধানমন্ডির একটা ফ্ল্যাট তোমার আর তোমার মায়ের থাকার জন্য আমি দিয়ে দিচ্ছি। গ্যান্ডারিয়ারে ঘুপচে গলিতে থাকতে খুব কষ্ট হয় তোমার, আমি এটা বুঝি, এখন নিশ্চয় না বলবে না? ফ্লাইট রাত 11টায়, আমি 9টায় তোমাকে পিক করবো বাসা থেকে। আর এই গিফটটা তোমার জন্য।
এটা কি স্যার?
খুললেই বুঝতে পারবে তুমি। রাতে আসছি তাহলে, তুমি রেডি থেকো। কেমন আছো আমিনা, মন খারাপ নাকি তোমার?
জি না স্যার, আপনার হাতটা যদি সরিয়ে রাখতেন।
লজ্জা পাচ্ছ নাকি তুমি? পায়ের উপরেই তো হাতটা রেখেছি, অন্য কোথাও তো রাখিনি। আর প্রথম প্রথম সবাই একটু লজ্জা পায়, তারপর তো আর ছাড়তেই যায় না।
স্যার আপনার ফোন বাজছে।
ও আচ্ছা, হ্যালো, ও সুমনা। হ্যাঁ মা তুই এসেছিস, আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করলাম, ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল তাই বের হয়ে পড়েছি। রাগ করিস না মা, আমি আসার সময় তোর জন্য অনেক গিফট নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ মায়ের জন্য নিয়ে আসব, মায়ের খেয়াল রাখিস আর ওষুধগুলো যেন ঠিক মতো খায়। ওকে মা রাখি তাহলে, টেক কেয়ার।
আপনার মেয়ে?
হ্যাঁ এবার এইচএসসি দিল।
আমার ছোট বোনটাও এবার এইচএসসি দিয়েছে।
মানে এসব কথা বাদ দাও তো, তোমার গিফটটা পছন্দ হয়েছে তো?
হ্যাঁ পছন্দ হয়েছে।
ভেরি গুড। যাক তোমার লজ্জা তাহলে একটু কমেছে না? জন ছবি কাল পৌঁছেই মিটিং, তারপরেই আমরা ঘুরতে বেরোবো। ওখানে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টের ডিনার, তারপর একটা প্রেসিডেন্সি সুইটের দারুণ একটা রাত, দেখবে জীবনটা কত সুন্দর লাগবে তোমার। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে, ইউ ডিজার্ভ দিস। এই গাড়ি আরো জোরে চালাও।
মা তোমার নামটা যেন কি?
জি আমার নাম রূপা। আন্টি আপনার কিছু লাগবে?
আমাকে একটু পানি দেবে মা, গলাটা খুব শুকিয়ে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা আপনি বসুন, আমি দিচ্ছি। এখন ভালো লাগছে?
হ্যাঁ জানো মা, আমার না একটা মেয়ে ছিল, ও আজকে থাকলে তোমার মতোই বাসো তো।
ও কি নাম ছিল ওর?
জানি না, পরীর মতো ফুটফুটে একটা মেয়ে ছিল, কিন্তু ওকে হারিয়ে ফেলেছি মা।
থাক আন্টি আপনি কাঁদবেন না প্লিজ, আপনার শরীর আরো খারাপ করবে।
আর খারাপের কি হবে রে মা, এই জীবনটা আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেছে। আমার ছোট্ট মেয়েটা আজকাল রোজ রাতে জানো আমার কাছে আসে, আমার পায়ের কাছে এসে বসে থাকে, আমাকে ডাকে, আমি ওকে দেখতে পাই। খুঁজতে গেলে দেখি আমার মেয়েটা নেই। আমি খুব চাই বিছানা থেকে উঠে একবার কোলে নিতে, কিন্তু কি জানি একটা আমাকে বিছানার সাথে আটকে রাখে, ওর কাছে যেতে দেয় না।
আপনি আপনি শান্ত হন প্লিজ।
আমি আমি আর যন্ত্রণা নিতে পারছি না, আমি মৃত্যু চাই, মৃত্যু।
আন্টি আপনি প্লিজ একটু শান্ত হন, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
কোনো ওষুধ কাজ করবে না গো মা, যন্ত্রণা অনেক যন্ত্রণা।
ঠিক হয়ে যাবে আন্টি, সব ঠিক হয়ে যাবে।
কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে। আমিনা তোমার এই আমিনা নামটা কেমন যেন সে গেলে, বুঝতে পেরেছ? আমি তোমাকে মিনা বলে ডাকবো। হলো তোমার রেডি হতে এতক্ষণ? উফ ছোট ছোট দুটো জামা টকটকে লাল, ওয়াও তোমাকে কিন্তু সুন্দর লাগবে। যেদিন তুমি ইন্টারভিউ দিতে আসলে তখনই ভাবছিলাম উফ এই পোশাকটায় তোমার কেমন লাগতে পারে, আমার ইমাজিনেশন ইজ সো পাওয়ারফুল ইউ নো। কাম মাই লেডি, দ্য বটল অফ শ্যাম্পেন ইজ ওয়েটিং ফর ইউ।
আমার আর একটু সময় লাগবে।
উফ আর কত সময়, আধ ঘন্টা তো হয়ে গেল, লজ্জা পেও না সুন্দরী, এসো দিলিয়ে দাও তোমাকে আমার কাছে। এই তো এসে পড়েছ। আরে এ কি চাদর জড়িয়ে রেখেছো কেন, খুলে ফেলো। এসো এসো আরো কাছে এসো।
প্রথমে শ্যাম্পেন পরে বাকি কথা।
বাহ ভেরি স্মার্ট, দাও আমাকে নিজ হাতে খাইয়ে দাও।
অবশ্যই দিব, তার আগে আপনি যে গানটা করছিলেন সেটা আরেকবার আমাকে শোনান।
আমার গান তোমার জন্য অন্য একটা গান হবে, পড়ে না চোখে পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো। আজকের শ্যাম্পেনটা একটু অন্যরকম, তুমি বানিয়েছো বলে আরো ভালো লাগছে জিনিসটা। এই তুমি এটা খুলে ফেলো মিনা, প্লিজ। আমি আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই মিনা।
অবশ্যই হারাবি, চিরতর হারিয়ে যাবি পৃথিবী থেকে।
মানে কি বলতে চাও তুমি? আমার মাথা ঘুরাচ্ছে কেন? সবকিছু ঘোলা লাগছে কেন আমার? তুমি কি মিশিয়েছো ওর মধ্যে?
স্যালভিয়া ডিভিনোরাম, দারুণ একটা ড্রাগ। এটা খেলে মনে হয় এই রুমটা একটা পাহাড়ের চূড়া আর ওই জানালার ধারে একটা ঝর্ণা, সেখান থেকে আপনি লাফিয়ে নিচে পড়বেন। আমরা আছি 31 তলায়, এখান থেকে যদি আপনি লাফিয়ে পড়েন, নিচে পড়ে আপনার নোংরা কুচির দেহটা থেতলে যাবে। রাস্তায় হাই স্পিড গাড়িগুলো আপনার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, যেমনটা আপনি করেছিলেন সেই মেয়েটার দেহ আর মনকে প্রতি রাতে। আজ থেকে 25 বছর আগে আপনার বাসায় আসছিল সেই মেয়েটা, আপনার অসুস্থ মাকে সেবা করবার জন্য যাকে রাখা হয়েছিল। একদিন রাতে মাতাল হয়ে মেয়েটার সাথে যা তা করেছিলেন, ওর কিছু ছবি তুলে রেখে তাকে ভয় দেখিয়ে প্রতি রাতে এইসব করতেন। একদিন মেয়েটা ভাবল সে আত্মহত্যা করবে, কিন্তু সেদিন সে জানতে পারে তার ভেতরে গড়ে উঠেছে আরেকটি সত্তা। ছোট্ট সেই প্রাণটাকে সে মেরে ফেলতে পারে না, সে আপনাকে যখন বলে আপনি তাকে টাকা দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলতে বলেন, কিন্তু সে আপনার কথা না শুনে চলে যায়। তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় আপনি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু সে মরেনি, বেঁচে যায়। তার ফুটফুটে একটা মেয়ে হয়, কিন্তু সে বাচ্চাটি চুরি হয়ে যায়। সে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু পায় না।
তুমি সব কি করে জানো? তুমি তুমি কে?
আমি জানি, আমি সব জানি। গত 2 মাস ধরে আমি কিভাবে যেন অজানা অনেক কিছুই জেনে গেছি। আপনার পশুর মতো চেহারা আর সেই মেয়েটার আত্মচিৎকার আমাকে প্রতি রাতে ঘুমাতে দেয় না। আপনাকে যে খুঁজে পেলাম সেটা কাকতালীয় নাকি নির্ধারিত আমি জানি না। এমনকি আমি এটাও জানি যে আপনি নিজের স্ত্রীর সব সম্পত্তি পাওয়ার জন্য তাকে ওষুধ খাইয়ে পাগল করে রেখেছেন, আপনার মেয়ের বয়সী মেয়েদের ব্ল্যাকমেইল করে বাইরে নিয়ে যান, ওদের জীবন নষ্ট করে তারপর চিরতরে শেষ করে দেন। আমার আগে অফিসারও 4টা মেয়ের সাথে আপনি একই কাজ করেছেন।
না, আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি তোমার সাথে কিচ্ছু করবো না। আমাকে যেতে দাও, তুমি
যাও, চলে যাও, তোমার প্রাপ্য পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। বহু বছরের জমানো প্রতিশোধ তোমার বিদায় শেষ হবে মাইনুল চৌধুরী। যাও, এগিয়ে যাও, কল্পনায় দেখা সেই ঝর্ণার দিকে, তোমার জন্য নরকের দরজা অপেক্ষা করছে। বিদায়। মা,
রূপা, নিউজপেপারটা পড়েছো?
জি স্যার, টিভির নিচে স্ক্রলও দেখাচ্ছে। ব্যাংককে 31 তলার টপ ফ্লোর থেকে পড়ে শিল্পপতি মইনুল চৌধুরী মারা গেছেন।
ওনার বন্ধু মকবুল জোয়ারদার আমার পেশেন্ট ছিলেন, ওনার সাথে গত মাসে এসেছিলেন আমার চেম্বারে। ভদ্রলোককে দেখে তো মনে হয় না উনি আত্মহত্যা করতে পারেন।
মকবুল সাহেব 3 দিন আগে মারা গেছেন, মানে ওনাকে গুলি করে ওনার বাসায় মেরে ফেলা হয়েছে।
তুমি তো ভালোই খবর রাখো।
হ্যাঁ স্যার, পত্রিকা পড়তে ভালো লাগে। ছোটবেলায় বাবার ছাপাখানা ছিল তো, সেই কারণেই হয়তো পড়ার অভ্যাসটা রয়ে গেছে। আর স্যার, যেদিন মকবুল সাহেবের মার্ডারের খবরটা পেপারে আসলো, সেই নিউজটা সাফিয়া খাতুনের সামনে পড়ছিলাম। ওনার নাম শুনে কেন যেন উনি অসুস্থ হয়ে গেল, বলছিলেন এই ভদ্রলোককে উনি চেনেন।
ভেরি স্ট্রেঞ্জ, ওনার তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, চার্চের ফাদার ছাড়া আর কেউ ওনাকে দেখতেও আসে না। আমি একটু পরেই প্রফেসর বোসকে নিয়ে ওনাকে ভিজিট করতে যাব।
ওকে স্যার, আমি নতুন রিপোর্টগুলো কেবিনে নিয়ে যাচ্ছি।
ঠিক আছে।
পেশেন্ট হ্যাজ বিন স্লিপিং ফর লাস্ট 24 আওয়ার্স, ব্রিদিং অ্যান্ড হার্টবিট ভেরি স্লো, লিভার ওয়ার্কিং অ্যারাউন্ড 50% অ্যান্ড কিডনি ফেলিওর, ইমার্জেন্সি ডায়ালিসিস নিডেড।
ওকে স্যার, আমি ব্যবস্থা করছি।
কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অর্গানগুলো কাজ না করলেও ওনার এই স্টেজ 5 ক্যান্সার কিন্তু রিভার্স করে থার্ড স্টেজে চলে এসেছে। আই ডোন্ট নো মেডিকেল সায়েন্স এটা কে কিভাবে ব্যাখ্যা করবে।
স্যার, সিটি স্ক্যান দেখাচ্ছে ব্রেন ইজ ওয়ার্কিং নর্মালি। টেম্পোরাল লোব যেখানে মেমোরি আছে সেগুলো দারুণভাবে কাজ করছে। এক্সটার্নাল কোনো অর্গান কাজ করছে না।
মনে হচ্ছে যেন অন্য কেউ এই ব্রেন ব্যবহার করে কাজ করছে। দিস ইজ প্যারানর্মাল। আমি আরেকটু ডিপ অবজারভেশন করতে চাই।
ওকে স্যার।
মানুষের মস্তিষ্ক দেহের সবচেয়ে রহস্যময় অংশ। এটা কিভাবে কাজ করে তা শতভাগ আজও বিজ্ঞান জানতে পারেনি। কোন একটা বিষয় নিয়ে মানুষ যদি খুব বেশি ভাবে তাহলে সেই কাল্পনিক চিত্র তৈরি করে আমাদের মস্তিষ্ক। ঘটনাটা দেখে এতটা সত্যি মনে হয় যে কোনটা বাস্তব আর কোনটা কল্পনা আমরা দ্বিধায় পড়ে যাই। মাঝে মাঝে মস্তিষ্ক আমাদের সামনে এমন কিছু চরিত্র নিয়ে দাঁড় করায় বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। মস্তিষ্কের এই ব্যাখ্যাটি আচরণ বিজ্ঞানের কাছে বিয়ন্ড এক্সপ্লেনেশন। একজন মানুষের মস্তিষ্ক কি অন্য কোনো মানুষের চিন্তা বা তার কাজকে নিজের ইচ্ছায় প্রভাবিত করতে পারে? জানা অজানার মাঝে এই দ্বিধা সময়ের আবহে আমাদের আবৃত করে রহস্য ঘেরা জগতে। চলছে কুয়াশা প্রতিযোগিতা। আর এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প শেষ প্রতিশোধের প্রথম পর্ব, যাই মাত্র শেষ হয়ে গেল। আমাদের সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় পর্বে যাওয়ার। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের কুয়াশার দ্বিতীয় পর্বে, যেখানে রয়েছে আরো হয়তো ভয়, আরো শিহরণ, আরো রহস্য। আর আপনার সঙ্গে আছি আমি আরজে শর্মী। আর চলছে কুয়াশা প্রতিযোগিতা এগুলো আইসক্রিম।
হ্যালো, হ্যাঁ সাদেক, ওই জার্নালিস্ট মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দাও।
আসতে পারি স্যার?
হ্যাঁ হ্যাঁ আসো। তুমি তাহলে সাংবাদিক?
আমি লাইফস্টাইল টুডে মান্থলি ম্যাগাজিন থেকে এসেছি। এবারে ঈদ সংখ্যায় আপনাকে নিয়ে একটা স্পেশাল ফিচার করব।
কিন্তু শাহেদ নামে একজনের আসবার কথা ছিল। সিনিয়র একজন এর আগেও আমার ইন্টারভিউ নিয়েছে।
জি স্যার, নিউ ইয়র্ক বইমেলা কভার করতে দেশের বাইরে গেছেন উনি। যাওয়ার সময় আপনাকে একটা মেল করে গিয়েছিলেন।
ও আচ্ছা, আমি গত 3 দিন ধরে মেল চেক করিনি তো তাই হয়তো দেখাবেনি। তা তুমি এখানে জয়েন করেছো কবে?
স্যার, আমি গত মাসে ইন্টার্ন শেষ করেছি। এই মাসেই ফিচার সেকশনে জবটা পার্মানেন্ট হয়েছে।
তোমার বয়স তো অনেক কম।
স্যার, এবছরই জার্নালিজমে অনার্স করেছি। আমি আপনার পেন্টিং এর অনেক বড় ফ্যান। আপনার সুরিয়ালিস্টিক পোর্ট্রেট সিরিজ দ্য উইমেন আমি অনেকবার এক্সিবিশনে গিয়ে দেখেছি।
তাই নাকি? 7টা ছবির মধ্যে একটা খালি ফ্রেম আছে একদম কালো, সেটা কি খেয়াল করেছো?
জি স্যার।
সেটা দেখে তুমি কি বুঝেছিলে?
আপনি আপনার প্রত্যেকটা ছবিতে নারীর প্রত্যেকটা সত্তার একটা করে রূপ এঁকেছেন, কিন্তু সেই খালি ফ্রেম দিয়ে আপনি নারীর যা কিছু অচেনা তার প্রতীকে অর্থে বোঝাতে চেয়েছেন।
বাহ, তুমি তো বেশ ভালো পেন্টিং বোঝো। তোমার ব্যাখ্যা বেশ খানিকটা ঠিক, কিন্তু সেই কালো ফ্রেমটা আজও খালি, কারণ আমি বহু বছর ধরে একজনকে খুঁজছি।
কাকে খুঁজছেন?
মনে হয় পেয়ে গিয়েছি।
মানে?
আমার সেই পোর্ট্রেট সিরিজে একটা ছবির চেহারার সাথে তোমার কোথায় যেন একটা মিল আছে। মনে হয় ওর সৌন্দর্য যেখানে গিয়ে শুরু হয়েছে তোমার কাছে গিয়ে শেষ হয়েছে।
আচ্ছা স্যার, আমি কি ইন্টারভিউটা শুরু করতে পারি?
অফ কোর্স। তুমি কি চা নেবে না কফি?
কফি।
এক্সেলেন্ট চয়েস। আমার কাছে অরিজিনাল ব্রাজিলিয়ান কফি আছে, একদম ফ্রেশ।
থ্যাংক ইউ।
আমি কফিটা আমার স্টুডিওতে দিতে বলি। আমার একজন ভক্ত আর সেই সাথে একজন সুন্দরী মেয়ে আমার ইন্টারভিউ নিতে এসেছে, তাকে আমার সবচেয়ে প্রিয় জায়গায় নিয়ে যেতেই পারি। দাঁড়াও, তার আগে আমি বলে দিচ্ছি কফিটা সেখানে দিয়ে যাবে। হ্যাঁ সাদেক, নতুন কফি জার থেকে 2 স্পেশাল কফি আর সাথে ব্রাউনি দিও। চলো তাহলে।
বাহ, কি সুন্দর আপনার স্টুডিও রুম, এত বিশাল বিশাল সব পেন্টিং।
এগুলো সব প্যারিস আর লন্ডন এক্সিবিশনের, কিছু ছবি আমার আঁকা নয়।
আমি জানি আপনি একজন আর্ট কালেক্টর, আপনার আঁকা এক একটা ছবি লক্ষ ডলারে সেল হয়, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সুরিয়ালিস্টিক আর্টিস্ট অফ মডার্ন ডেজ।
থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট।
আচ্ছা এই ছবিগুলো পর্দা দিয়ে ঢাকা কেন?
ওগুলো ফাইন আর্ট ছবি।
নোট পোর্ট্রেট?
বাহ, আমি তোমার সাথে কথা বলে আসলেই মুগ্ধ হয়ে যাচ্ছি। বিউটি উইথ ব্রেইন।
থ্যাংক ইউ।
তাহলে ইন্টারভিউ শুরু করা যাক।
স্যার আপনার প্রথম ছবি আঁকার গল্পটা দিয়েই শুরু করি।
প্রথম ছবি কবে এঁকেছি সেটা তো বলা মুশকিল। আমি স্কুলে ড্রয়িংয়ে খুব একটা ভালো ছিলাম না, দশে পাঁচের বেশি কখনোই পেতাম না। আর্টের টিচার নির্মল স্যার খুবই বিরক্ত হতেন, বলতেন তোর আম আঁকা দেখে মনে হচ্ছে কাক এঁকে রেখেছিস।
আপনার আঁকা ছবি ওনাদের পছন্দ হতো না?
এটাকে পছন্দ আর অপছন্দের মধ্যে ফেলা যায় না, কারণ ওরা আমার আঁকা ছবি বুঝতে পারত না।
সুরিয়াল আর্ট।
হ্যাঁ, শিল্পী দুই ধরনের হয়, একজনের প্রতিভা হয় জন্মগত আর অন্যজনের পরিবেশের সাথে। আমাকে আত্মহংকারী ভাবতে পারো, কিন্তু আমার আঁকবার প্রতিভাটা জন্মগত।
আপনি অসাধারণ সেটা অন্তত আপনার ভক্তরা জানেন।
আমি নিঃসঙ্গতা ভালোবাসি, আমার আঁকা ছবিগুলো চরিত্ররা আমার বন্ধু, কারণ ওদের সৃষ্টি আমার রঙের তুলিতে।
আপনার সৃষ্টিশীলতার রাজ্য খুব সুন্দর।
সুন্দর মানুষরাই সৌন্দর্যের আসল মর্ম বুঝতে পারে। আমার প্রতি কিন্তু নারীদের আকর্ষণ একটু বেশি।
সেটা হয়তো আপনার ব্যক্তিত্বপূর্ণ আচরণের জন্য, যে কোনো মানুষই আপনার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করবে।
না, কফি নো, স্পেশাল ব্রাজিলিয়ান কফি। মজার ব্যাপারটা কি জানো, সারা বিশ্বে ব্রাজিলিয়ান কফির খুব সুনাম, কিন্তু ফ্রান্সিসকো ডি মেলো নামে এক ফরাসি অভিবাসী সেখান থেকে কফি বিন প্রথম ব্রাজিলে নিয়ে আসে।
বাহ, এটা তো জানতাম না। আপনি অনেক কিছু জানেন।
তুমি বললে না সব ধরনের মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে ব্যক্তিত্বের জন্য। আমি খুব বেশি মানুষকে আমার কাছে আসতে দেই না, যাদের দেই তারা আমার কাছ থেকে আর দূরে যেতে পারে না। আমার মা আমার খুব কাছে ছিলেন, তাই আমাকে পৃথিবীর আলো দেখিয়ে চলে গিয়েছিলেন।
আর আপনার বাবা?
আমি জানি না আমার বাবাকে, আই এম এ ওয়ার চাইল্ড। 71-এ যুদ্ধে আমার মাকে পাক ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। 16 ডিসেম্বর 1971-এ তাকে ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা উদ্ধার করে, পাশে সদ্য জন্ম নেয়া আমি। মা তখন আর বেঁচে নেই।
আই'ম সরি।
ডোন্ট বি সরি, একটা স্বাধীন দেশের জন্মের জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করতে হয়, পৃথিবীর সকল ইতিহাস তাই বলে।
স্যার আপনার এই গল্পটাকে আমি ফিচারে অ্যাড করব, আপনি চাইলে আমি বাদ রাখতে পারি।
বাদ রাখতে হবে না, যা সত্যি তা একদিন না একদিন তো প্রকাশ পাবেই।
তারপর কি হলো?
দ্য হিউম্যান রাইট অর্গানাইজেশন থেকে আমাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয় ওয়ার চাইল্ড হিসেবে।
আর সুরিয়ালিস্টিক আর্ট এ কারণে আপনার আকার বিষয় হয়ে যায়। আপনি বাংলাদেশে আসলেন কবে?
আমার বয়স যখন 25 তখন একটা ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের সুবাদে বাংলাদেশে আসা হয়, তারপর এখানেই থেকে যাই। এরপর যাওয়া হয় বাইরে 2-1 মাসের জন্য, আবার ফিরে আসি দেশে।
আপনার দ্য ওম্যান প্রোটেক্ট সিরিজের শুরুটা কবে?
আমার অন্য সব কাজের চেয়ে তোমার মনে হয় এইটার প্রতি ইন্টারেস্ট একটু বেশি।
সেখানে আপনার আঁকা ছবিগুলো আমি আপনার এক্সিবিশনে দেখাবার আগেই দেখেছি।
মানে কোথায় দেখেছো?
স্বপ্নে, প্রায় প্রতিরাতে স্বপ্নে দেখতাম। আর গত 2 মাস ধরে ওই ছবিতে আঁকা মেয়েগুলো মনে হয় আমার চারপাশে ঘুরে বেড়ায়, ওদের গল্প বলতে চায়। আমি এখন ওদের গল্পগুলো জানি।
কি জানো তুমি?
ওদের সবাই বেঁচে না থাকলেও একজন এখনো বেঁচে আছে।
কে কে বেঁচে আছে? তুমি কি বলতে চাচ্ছ?
আপনার ছবিতে যে মেয়েটার চেহারার সাথে আমার খুব মিল, সে এখনো বেঁচে আছে।
তুমি রানুকে চেনো?
ওনার নাম তাহলে রানু।
আমার ছবি আঁকার সাথে ওদের পৃথিবীতে না থাকার কি সম্পর্ক?
আমি কিন্তু আপনাকে কারোর নাম জিজ্ঞেস করিনি, আপনি নিজে থেকে একজনের নাম বলে দিয়েছেন, সেটা আপনার অপরাধ বোধ, কারণ ওদের সবাইকে আপনি মেরেছেন।
তুমি তো বেশ মজা করতে পারো মে। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওদের মেরেছি?
আপনার মতো প্রভাবশালী মানুষকে আইন কখনো ধরতে পারবে না, তাই আপনার কখনো বিচার হবে না। কিন্তু পৃথিবীর সকল জঘন্য অপরাধের জন্য শেষ প্রতিশোধটা অপেক্ষা করে। কার্মা পেস ব্যাক কমল সিকদার।
তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ ইয়াং লেডি?
আমি হুমকি দেইনি, প্রতিশোধ নিতে এসেছি।
তুমি দেখি প্রচন্ড বোকা, আমি তোমাকে খুব বুদ্ধিমান ভেবেছিলাম। হ্যাঁ, সে ছয়জন মেয়েকে বলতে পারো আমি মেরেছি, অথবা বলতে পারো আমার কারণেই ওদের মৃত্যু হয়েছে। প্রথম মেয়েটার নাম মার্থা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, প্রেম ছিল আমাদের মধ্যে, গভীর প্রেম। বহুবারও আমার মডেল হয়েছে, নারী দেহের যে সুন্দর অদ্ভুত বাঁক, তার পুরো ডেমনস্ট্রেশন আমি ওর কারণেই রপ্ত করতে পেরেছি। খুব আবেগী মেয়ে ছিল বুঝলে। একদিন একটা এক্সিবিশনে আমার আঁকা ওর কিছু নুড পোর্ট্রেট দেখে খুব রেগে যায়। আমার সাথে বিচ্ছেদের যন্ত্রণা নিতে না পেরে খুব বেশি অ্যালকোহল নিতে থাকে। একদিন ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করছিল, অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড। তার পরের জন সাহারা, খুব সুন্দর একটা মেয়ে, খুব রক্ষণশীল পরিবারের। আমার ছবি ওর খুব ভালো লাগত, ওর সাথে সময়গুলো বেশ ভালো কাটছিল। ওকে নিয়ে একটা সুরিয়ালিস্টিক পোর্ট্রেট আঁকছিলাম, এর মধ্যে জানালো শি ইজ প্রেগনেন্ট, বিয়ের জন্য চাপ দিচ্ছিল। একদিন জুসের সাথে একটা হাই ডোজ ড্রাগ দিয়ে দিই, মেয়েটা ঘুমের মধ্যে ওপারে চলে যায়। ক্যালি আর জেইন ছিল হুকার, টাকার বিনিময়ে নিজেদের সৌন্দর্য পণ্য হিসেবে বিক্রি করত। এর মধ্যে একজন আমার খুব দামি পেন্টিং চুরি করে পালাচ্ছিল, পুলিশ ধরে ফেলে। কিন্তু আমার সাথে একবার যে অন্যায় করে তাকে আমি ক্ষমা করি না। এক নাইট ক্লাবের কার্পেটে মেয়েটা মারা যায়। জেনের ব্যাপারটা প্রায় একই রকম ছিল, ও জেনে যায় ক্যালিকে আমি মেরেছি, ও আমাকে ব্ল্যাকমেইল করতে থাকে। একদিন বাড়িতে ডেকে এনে ওকে ইন্টারভেনাস ড্রাগ দিয়ে মেরে ফেলি, তারপর ওর পুরো শরীরটা টুকরো টুকরো করে অ্যাসিড দিয়ে ডিসপোজ করে দিই। সেদিন আমার ভেতরের একটা অদ্ভুত সত্তাকে খুঁজে পাই। দেশে ফিরে এসে বহুদিন কোনো নারী দেহের স্বাদ নেইনি। সুমাইয়া নামে বয়সে বড় এক বিধবার সাথে আমার পরিচয় হয়, অনেক টাকা তার, আমার মতেই আর্ট কালেক্টেড ছিল। তার অদম্য চাহিদা আমি মেটাতাম, দারুণ সময় কাটছিল আমাদের। কিন্তু হঠাৎ আমি বুঝতে পারি ও আমার উপর খুব বেশি কর্তৃত্ব খাটাচ্ছে। আমার জীবনটা যেন ও নিয়ন্ত্রণ করতে শুরু করে। ওর সাথে কালিম্পং বেড়াতে যাই, সুযোগ বুঝে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই।
তারপরের জন কি রানু ছিল?
মার্থার পর প্রথম যে মেয়েটার প্রেমে পড়ি তার নাম রানু। খুব শান্ত একটা মেয়ে, বাচ্চাদের একটা স্কুলে দেখলাম ওকে। ওকে দেখার পর থেকে মনে হতো কোনো কিছু আঁকলেই যেন ওর ছবি এঁকে ফেলতাম। মেয়েটাকে আমার পিএস হিসেবে চাকরি দেই, ওর কাছে গিয়েছি খুব ধীরে ধীরে। ওর মায়াটা যেন একই সাথে আমাকে মায়ের ভালোবাসা আর প্রেমিকার ভালোবাসা সব দিয়েছিল। আমি এতটাই মুগ্ধ ছিলাম যে ওকে বিয়ে করে ফেলি, কিন্তু সেটা কেউ জানতো না। স্বপ্নের মতো কাটছিল দিনগুলো, কিন্তু একদিন ও আমার আগের অপরাধগুলো জেনে ফেলে, আমাকে ঘৃণা করতে থাকে। তখন সে অন্তঃসত্ত্বা, আমি ওকে বলি আমি আর এরকম করব না, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। আমি ওর কাছে একটা শেষ সুযোগ চাই, ওকে নিয়ে আমার একটা বাগান বাড়িতে যাই। সেটার পাশে নদীর তীরে রাতে জ্যোৎস্না দেখতে বের হই। ঠিক যখন মাঝামাঝি জায়গায় ওকে বোঝাবার খুব চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না। আমি খুব রেগে যাই, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। কিছুক্ষণের মধ্যে নিজের ভুলটা বুঝতে পারি, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। সে অপরাধ বোধ আমাকে আজও ঘুরে ঘুরে খায়, সে কারণে আমি চিরতর নিঃসঙ্গ হয়ে যাই।
মিথ্যা কথা, যদি সত্যি আপনার মধ্যে কোনো অনুশোচনা থাকতো তাহলে আপনি নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দিতেন আর নিজের অপরাধ স্বীকার করতেন।
তোমার কাছেই স্বীকার করলাম, আমার অপরাধের শাস্তি আমি নিজেই নিজেকে দেব, অন্য কারো অধিকার নেই আমাকে শাস্তি দেওয়ার। তোমাকে অনেক ধন্যবাদ তনু, পৃথিবীকে বিদায় জানাবার সময় হয়ে এসেছে।
আরে কি করছেন আপনি? আপনার হাতে রিভলভার কেন? শুনুন,
আমার কথা শুনুন প্লিজ।
বিদায় রানু, ভালো থেকো তুমি।
নারীর প্রতি পুরুষের এই অদম্য আকর্ষণ সৃষ্টির আদি থেকেই। যে নারীর কারণে এই জগতে আসা, তাকে অবমূল্যায়ন করে নিজের পশুবৃত্তির বহিঃপ্রকাশ করা এক অদ্ভুত নিয়তি। বিখ্যাত আর্টিস্ট কামাল শিকদার নারীর মাঝে খুঁজে পেয়েছেন তার সকল সৃষ্টিশীলতার শৈল্পিক অথচ কুৎসিত প্রকাশ। ছয়জন নারীর প্রতিমূর্তি তিনি এঁকেছেন এবং সকলকে তিনি হত্যা করেছেন। প্রত্যেকটি অপরাধের পেছনে অপরাধের একটি কারণ থাকে, সে কারণ সভ্য জগতের কাছে পাপ। যে পাপ জন্মলগ্ন থেকে আমাদের রক্ত প্রবাহ বা মস্তিষ্কের নিউরনে প্রবাহিত হয়, তার সৃষ্টি কোথায় তা আজও এক অমীমাংসিত রহস্য। তনুর মাঝে লুকিয়ে থাকা রানু কি তবে এই গল্পের শেষ প্রতিশোধের অর্ধপ্রান্ত?
হ্যালো, হ্যাঁ শায়লা, আমি খবরটা দেখেছি। হ্যাঁ, আজকের পত্রিকাতেও এসেছে। তনুর মতো মেয়ে এরকম একটা কাজ করতেই পারে না। আমাদের কিছু একটা করতে হবে। তুই ফাদারের সাথে কথা বল, কোনো লয়ারের সাথে যোগাযোগ করতে বল, আর কি হচ্ছে আমাকে অবশ্যই জানাবি। আমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে আসছি যত তাড়াতাড়ি পারি। আমি রাখছি এখন।
কি ব্যাপার রূপা, কোন সমস্যা? তোমাকে খুব টেন্স দেখাচ্ছে।
স্যার, আমার বোন খুব বিপদে পড়েছে, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে।
বাঁচাতে হবে মানে কি সমস্যা, আমাকে খুলে বলো।
স্যার, আপনি তো জানেন আমি মিশনারি স্কুলে বড় হয়েছি, আমার বাবা মা কেউ নেই। হোস্টেলে সেই স্কুল থেকে তনু আর আমি একসাথেই বড় হয়েছি। আমার আপন বলতে কেউ নেই, ও আমার বোন, আমার বন্ধু, সব কিছু। কিন্তু মেয়েটা খুব বিপদে পড়েছে। ও একটা ম্যাগাজিনে ফিচার রিপোর্টার হিসেবে গত মাসেই জয়েন করেছে। গতকাল বিখ্যাত আর্টিস্ট কামাল শিকদারের ইন্টারভিউ নিতে ওনার বাসায় যায়। সেখানে কামাল শিকদার খুন হয়। পুলিশ বলছে খুনটা তনু করেছে।
মানে তোমার বন্ধু কি ওনাকে আগে থেকে চিনতো?
স্যার, তনু আর্ট লাভার ছিল, পেইন্টিং এক্সিবিশন দেখতে খুব পছন্দ করত। ওনার কিছু ছবির কথা ও আমাকে বলেছিল। আমার যেদিন নাইট ডিউটি থাকতো না, রাতে ওর সাথে বাসায় থাকলে গত এক মাস ধরে অদ্ভুত ঘটনা ঘটত। ও খুন থেকে চিৎকার করে উঠে যেত, বলতো সে কিছু মেয়েকে ওর আশেপাশে ঘুরতে দেখছে, ওরা নাকি ওকে কিছু বলতে চায়। এই মেয়েরা হচ্ছে কামাল শিকদারের আঁকা ছবির মেয়ে, আর রানু নামে একজনের কথা খুব বলতো।
খুবই অদ্ভুত।
সপ্তাহখানেক ধরে ওর সাথে আমার দেখা হচ্ছিল না। টানা নাইট ডিউটি করে আমি যখন বাসায় ফিরি, ও চলে যায় ওর কাজে, আর সন্ধ্যায় যখন ফিরে আমি চলে আসি ডিউটিতে। স্যার, আমাকে আজকের জন্য একটু ছুটি দিন, তনুর আমাকে খুব দরকার। কোনো একটা গন্ডগোল হয়েছে, তনু আর যাই করুক খুন করতে পারে না।
কোনো সমস্যা নেই, তুমি আর্লি লিভ নিয়ে যেতে পারো। আমি প্রফেসর বোসের সাথে একটা কনফারেন্সে যাচ্ছি, ফিরে এসে সাফিয়া খাতুনের কেসে একটা ফাইনাল স্টাডি করতে বসব। এর মাঝে তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে জানিও, কিন্তু আমার পরিচিত লয়ারও আছে।
স্যার, আরেকটা কথা, আপনাকে বেশ কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি কিন্তু বলা হয়নি।
কি কথা বলো।
স্যার, সাফিয়া খাতুনের সাথে তনুর চেহারার আশ্চর্য রকমের মিল আছে। আমি বিষয়টাতে খুব অবাক হয়েছিলাম। গতকাল ফাদার বিশপ সাফিয়া খাতুনের সাথে দেখা করতে এসেছিল। উনি কথা বলার সময় তাকে বারবার রানু বলে ডাকছিল।
ভেরি স্ট্রেঞ্জ। এটা কি আমি কোইনসিডেন্ট বলবো নাকি অন্য কোনো ঘটনা রয়েছে? আমার মনে হয় তোমার তনুর সাথে দেখা করা উচিত।
জি স্যার, আমি যাচ্ছি।
ঠিক আছে রূপা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
থ্যাংক ইউ স্যার। কিভাবে কি হলো তনু, আমাকে সব খুলে বলতো।
তোর কি মনে হয় রূপা, ওই লোকটাকে আমি মেরেছি?
না, তুই খুন করতে পারিস না, আমি সেটা জানি, কিন্তু আমাকে বল তুই কি হয়েছিল।
রূপা, আমি যদি দেখতাম ওদের সবাইকে উনি মেরে ফেলেছে, শুধু রানুকে মারতে পারেনি। সে ভেবেছিল রানু মরে গেছে, কিন্তু রানু বেঁচে আছে। সত্য একটা পশু, তার এই সুনাম, তার এই খ্যাতি সব কেবল একটা মুখোশ ছিল। এর পেছনে লুকিয়েছিল লোকটার হিংস্র একটা চেহারা। কিন্তু আমি ওনাকে মারিনি, উনি ওই রিভলভার দিয়ে নিজেকে নিজেই মেরে ফেলেছে। তনু তুই চিন্তা করিস না, আমি তোর কিছু হতে দেব না। খুব ভালো একজন লয়ার দেখছি আমি, আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। কিন্তু তার আগে তনু তোকে আমি একটা কথা বলতে চাই।
কি কথা?
আমাদের হাসপাতালে গত 2 মাস আগে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, 5th stage আছে। ওনার যে অবস্থা তাতে ওনার কোনোভাবেই বেঁচে থাকার কথা না। কোনো কেমোথেরাপি, কোনো মেডিসিন কাজ করছে না, কিন্তু সে বেঁচে আছে। আমাদের হাসপাতাল এন্ট্রি বুকে তার নাম রাফিয়া খাতুন। কিন্তু আমি গতকাল জানতে পেরেছি ওনার ডাক নাম রানু। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনার চেহারার সাথে না তোর চেহারা অনেক বেশি মিল।
কি বলছিস সুপা? আমি ওনার সাথে দেখা করতে চাই।
হ্যাঁ, আমি ব্যবস্থা করব, তুই চিন্তা করিস না।
শুনছেন কুয়াশা প্রাথমিক বা এগুলো এফএম। আর আমরা দ্বিতীয় পর্ব যেখানে শেষ করলাম সেখানে আমরা দেখছি তনু আর রূপা কথা বলছে। রূপা বলছে যে তাদের হাসপাতালে গত 2 মাস আগে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, ক্যান্সারের একদম শেষ স্টেজে আছেন, তার কোনো অবস্থাতে বেঁচে থাকবার কথা না, তার উপর কোনো কেমোথেরাপি বা কোনো মেডিসিনও কাজ করছে না, কিন্তু তারপরে সে বেঁচে আছে। আর তাদের এন্ট্রি বুকে তার নাম যেটা আছে সেটা হচ্ছে শফিয়া খাতুন। আর গতকাল রূপা জানতে পেরেছে যে তার আসল নাম, অর্থাৎ শফিয়া খাতুনের আসল নাম রানু। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনার চেহারার সাথে তনুর চেহারা অনেক বেশি মিল। কি বলছে এসব রূপা? আসুন জানবো কুয়াশার শেষ পর্বে। চলছে কুয়াশা ব্রতি রূপা এগুলো আইসক্রিম, সঙ্গে আছি আজ শর্মিনা, চলে যাচ্ছি শেষ পর্বে।
প্রফেসর, পেশেন্টের কন্ডিশন খুব ফল করছে, খুব তাড়াতাড়ি। আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি আইসিইউ তে ট্রান্সফার করে ফেলাই বেটার।
এটাকে আসতে দাও, ও কিছু করেনি, আমি ওকে একটু দেখবো, আমি ওকে দেখতে চাই, আমাকে মুক্ত করো, এখান থেকে মুক্ত করো। কেন আটকে রেখেছো, কেন আটকে রেখেছো আমাকে এখানে?
আন্টি কি হয়েছে?
আসবে, ওদের আসতে দাও, ওরা আসলে আমি এখান থেকে মুক্তি পাবো। আমার খুব যন্ত্রণা হয় বাবা, আমাকে যেতে দাও।
আপনি কাদের কথা বলছেন?
ওই মেয়ে দুটা, সেই ছেলেটা।
আপনি ওদের নাম বলুন, আমি ওদের খুঁজে বের করছি। আচ্ছা, একটা মেয়ের নাম কি তনু? সে দেখতে আপনার মতো, এমন একজনকে আপনার কাছে নিয়ে আসতে পারি।
নিয়ে আসো বাবা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার সময় শেষ হয়ে আসছে।
কুইক, আইসিইউ তে নিয়ে যাও পেশেন্টকে।
যন্ত্রণা, খুব যন্ত্রণা।
ওকে স্যার।
মানুষের জীবনটা বড় অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় এক একটা মানুষের জীবন যেন এক একটা মলাট বাঁধা বই, আর এক একজন মানুষের জীবনে আরো কিছু মানুষের অবস্থান সেই বইকে পরিণত করে উপন্যাসে। প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা, কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মকবুল, মাইনুল, কামাল, শিকদার, সৌরভ, আমিনা, তনু, ভিন্ন ভিন্ন মানুষ, কিন্তু সাফিয়া খাতুনের জীবনের উপন্যাসে তারা এক একটি চরিত্র। প্রকৃতির সকল কিছু এক অদৃশ্য সূত্রে বাঁধা, যা আমাদের কাছে অজানা, অদেখা। চোখের সামনে যা থাকে তাই কেবল সত্য নয়, এই চোখে দেখা সত্যের পেছনে থাকে কঠিন কিছু সত্য। সে সত্যের খুব কাছে দাঁড়িয়ে আছে গল্পের অন্তিম পরিণতি।
কিছু মনে করবেন না, আপনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, রাত 1টা বাজে, লোকজন এসে আপনাদের বিরক্ত করতেছে, আপনার বাসা কোথায়? আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি।
তার কোনো প্রয়োজন নেই, আমার বাড়ি এখানে।
আপনি কি হাসপাতালে চাকরি করেন?
না, আমাকে একজন ডেকেছে, আমি তার সাথেই দেখা করতে এসেছি। আপনি এত রাতে এখানে বসে আছেন কেন?
সরি, সিগারেটে আপনার সমস্যা হচ্ছে?
না, আপনি তো বৃষ্টিতে ভিজে গেছেন, আপনার জ্বর আসতে পারে, আপনি কাঁপছেন ঠান্ডায়, ঠান্ডা কমাতে আপনি সিগারেট খাচ্ছেন।
আমিও এখানে একজনের সাথে দেখা করতে আসছি।
তাহলে আপনারা আমার এখানে আসার উদ্দেশ্য হয়তো এক। এই কাপড়টা দিয়ে আপনার পায়ের আঙুলটা বেঁধে রাখুন, অনেকক্ষণ ধরে রক্ত পড়ছে, পরে আর হাঁটতে পারবেন না।
আপনি সেটাই খেয়াল করছেন? আমি কেন গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছি জানেন?
কারণ আপনি আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে চান।
আমি আপনারে দেখছিলাম কোথাও।
আমিও আপনাকে দেখেছিলাম, আপনি যেদিন মকবুল জর্দারকে গুলি করে মেরে ফেললেন। আমি সেখানে ছিলাম না, কিন্তু আমি পুরো দৃশ্যটা দেখেছি। আপনি গত 1 মাস ধরে যে স্বপ্নটা দেখছিলেন, সেটা গতকাল রাতে আমিও দেখেছি।
মইনুল চৌধুরীকে আপনি যে ওষুধটা দিছিলেন সেটা আমি দেখছিলাম, কিন্তু আমিও সেখানে ছিলাম না। আপনি যে মেয়েটার কথা মইনুলকে বলছিলেন ওনারেও আমি দেখছি।
আমাদের মতো আরো একজন আছে,
ও চলে আসবে। ওরে পুলিশ আটকায় রাখছে খুব বিখ্যাত আর্টিস্ট কামাল শিকদাররে খুন করার জন্য। আজকের পত্রিকায় ওর ছবি দেখছি। আমরা স্বপ্নে যারা দেখি এই মেয়েটা দেখতে ঠিক তার মতো।
আমি ওকে দেখেছি, হয়তো সেই আমাদের বলতে পারবে আমরা ওকে কেন দেখি।
আমার কোনো দুঃখ নাই, বুকটা খুব খালি খালি লাগতো, আজকাল আর লাগে না, খুব শান্তি লাগে। কিন্তু কোনো একটা মানুষকে দেখার ইচ্ছা অস্থির করে ফেলায়।
আমারও কোনো অনুশোচনা নেই, মানুষ নামের একটা পশুকে মেরে ফেলেছি। মাথার ভেতর একটা ভোঁতা যন্ত্রণা ছিল, সেটা আর নেই, কিন্তু মিষ্টি গন্ধে একটা মানুষ কেবল দেখা যায়, তার চোখে অনেক মায়া। এই মায়ার টানের জন্য যেন সারা জীবন অপেক্ষা করছিলাম।
আমি খুব খারাপ মানুষ নই, খুন খারাপই করতে করতে বড় হয়েছি। আমার পিছনে পুলিশ আছে, দেখলেই গুলি করবে, তাদের কাছে আমি জঘন্য খুনি আসামি। খুব ভালো করছে ওদের খুন করা, এরা কখনো মরত না, ওদের কখনো শাস্তি হইত না। আমি প্রতিশোধ নিছি, কোনো দুঃখ নাই আমার।
আমারও দুঃখ নাই কোনো, আমার কোনো বড় ভাই নেই, থাকলে হয়তো আপনার মতোই হতো। আপনার সাথে আরো আগে দেখা হলে হয়তো মইনুলের মতো নোংরা লোকটার সাথে আমার দেখা হতো না, এইভাবেই আমাকে দেখে রাখতো, যেভাবে আপনি এই ঝড়ের রাতে আমার পাশে বসে আছেন সৌরভ ভাই।
আমি না, আমি জানি না বোন, আমিও তোমার নাম কিভাবে জানি আমি জানি না, কিন্তু এইটা বুঝি, জীবন আর মৃত্যু ঠিক মাঝখানে আইসা খুব সুন্দর একটা কিছু আমি দেখতে পাবো। ছোটবেলা থেকে জানি না আমার মা বাপকে মারে খুব দেখতে ইচ্ছা করতো, আজকে কেন জানি মনে হয় এখানে আমার খুব আপন কেউ একজন আছে।
আপনাকেও আমার খুব আপন লাগে সৌরভ ভাই।
আমাদের সময় খুব কম, আমি না, চলো আমরা ভিতরে যাই, পুলিশ যদি আমাদের দেখতে পারে হয়তো আমরা ভাইসা নাও থাকতে পারি।
চলেন সৌরভ ভাই, আমরা ভেতরে যাই, তনু আসতেছে, ওর সাথে দেখা করতে হবে।
হ্যালো, হ্যাঁ রূপা বলো।
স্যার, তনু জামিন হয়নি, কিন্তু লয়ার ব্যবস্থা করেছে, স্পেশাল পারমিশন নিয়েছি। কাল খুব সকালে সাফিয়া খাতুনের সাথে তনুকে দেখা করতে নিয়ে যাচ্ছি পুলিশ কাস্টডিতে।
ঠিক আছে রূপা, আমি ব্যবস্থা করে রাখছি, কিন্তু সাফিয়া খাতুনের অবস্থা খুব ক্রিটিক্যাল, আমি জানি না কাল সকাল পর্যন্ত সে সার্ভাইভ করবে কি না, যে কোনো সময় কোমায় চলে যেতে পারে।
স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে নিয়ে আসার ব্যবস্থা করছি।
ওকে রূপা,
ডাক্তার সাহেব আসতে পারি?
কে আপনি?
স্যার আমার ভাই পায়ে ব্যথা পেয়েছে, অনেক রক্ত পড়ছে, একটু দেখে দিন।
আচ্ছা বসুন। আপনার পায়ে তো গুলি লেগেছে, আপনি কে?
আমরা ভালো কেউ না, কিন্তু আমরা জানি আপনি আমাদের হেল্প করবেন।
আচ্ছা আপনি বসুন, আপনার পায়ে আটকে থাকা বুলেটটা আগে বের করতে হবে, তারপর আমি বাকি কথা শুনব। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের ক্ষতি হতে দেব না।
আপনি কি সব কিছু জানেন?
না আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মন বলছে আপনারা আমার পেশেন্ট সফিয়া খাতুনের কাছে এসেছেন। আমি আপনাদের তার কাছে নিয়ে যাচ্ছি, সে আপনার জন্যই অপেক্ষা করছে। আরেকজন আছেন, সেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
আপনি কেমন আছেন?
কে কে তুমি?
আমি তনু।
ওরা দুজন কোথায়?
ওরা চলে আসছে, আপনি কথা বলেন, আমরা বাইরে আছি।
কেমন আছেন?
উনি আমাদের মা। তুমি কি করে জানো? সেই ছোটবেলা থেকে মাকে খুঁজতাম, মায়ের আদরের একটা গন্ধ কত খুঁজেছি, আজ এখানে পেলাম।
তোমরা এসেছ, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার 11 বছর বয়সে মা আমাকে ছেড়ে চলে যায়, মা বাবাকে বিয়ে করে। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে একদিন আর পেরে উঠছিলাম না। একদিন ঝড়ের রাতে আমি বাসা থেকে বের হয়ে যাই, মাঝপথে একটা গাড়িতে দুটো লোক আমাকে তুলে নেয়। ওই বয়সটাতে হিংস্র পশুদের মতো আমাকে ছিঁড়ে খোপিয়ে খায়। ওদের নাম ছিল মকবুল আর মাইনুল। আমি পথে পথে ঘুরতে থাকি, এক মন্দিরে ঝাড়ু দেবার কাজ দিয়ে এক পূজারি আমাকে আশ্রয় দেয়। কিছুদিন পর বুঝতে পারি আমার গর্ভে কেউ বড় হচ্ছে। একবার ভেবেছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু পারিনি। ওর জন্ম হয়, আমি এত নিরুপায় মা ছিলাম। একদিনের বাচ্চাটাকে ওই মকবুল জোয়ারদারের বাড়ির সামনে আস্থা করে ফেলে দিয়ে এসেছিলাম। রাগে দুঃখে ঘৃণায় সেই ছেলেটা সৌরাম। এরপর ঢাকা থেকে আমি অনেক দূরে চলে যাই, এনজিওর একটা কাজ করতে থাকি। একদিন ঢাকায় আমার জন্য একটা চাকরি ঠিক করে ওরা, অনেক বড় লোক একটা বাসা, এক অসুস্থ মহিলার দেখাশোনা করার জন্য। ওখানে গিয়ে মকবুল চৌধুরীর সাথে আমার দেখা হয়। লোকটাকে খুব খুব চেনা লাগতো। একদিন মাতাল হয়ে আমি সেই রাতে বুঝতে পারি, ওদিন রাতে গাড়িতে মকবুলের সাথে সেও ছিল। সে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, ব্ল্যাকমেল করে প্রতি রাতে আমার সাথে ওগুলো করতো। নিজের উপর ঘেন্না হতো, মনে হতো মরে যাই। আবার আমি নিজের ভেতর আরেকজনের অস্তিত্ব বুঝতে পারি, জানতে পেরে ও আমাকে মেরে ফেলতে চায়। আমি সে রাতে পালিয়েছিলাম, ও গাড়ি চাপা দিয়ে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি মরিনি। আবার ওর খুব সুন্দর একটা মেয়ে হয়, আমি জানতাম ওকে বড় করতে পারবো না।
তাই পরিচয় গোপন করে ওকে দত্তক দিয়েছিলাম। আমার সে মেয়েটা আমি না, কামাল শিকদার, সে আমাকে বিয়ে করেছিল। কিন্তু তার পিশাচের রূপ আমি জানতে পারি। একজন নারীর সবচেয়ে মূল্যবান কিছু যখন হারায়, মৃত্যু যন্ত্রণার চেয়েও প্রখর হয়, তা আমার চেয়ে বেশি কে জানে। সেও আমাকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, আমি মরিনি। একটা সরকারি হাসপাতালে তনুর জন্ম হয়, কিন্তু আমার মেয়েটা চুরি হয়ে যায়। আমি পাগলের মতো ওকে খুঁজতে থাকি, ওকে আঁকড়ে বাঁচতে চাই, কিন্তু পারি না। সারাতে জীবন এই কষ্টগুলো আমাকে করে করে খায়। প্রতি রাতে ঘুমের ঘোরে আমি ওই পশুদের অট্ট হাসি আর বাচ্চাদের কান্না শুনেছি। আজকে আজকে আমি জানতে পারছি, কারণ আমার যন্ত্রণার প্রতিশোধ আমার অংশরা নিয়েছে, আমার শেষ প্রতিশোধ তোরা নিয়েছিস। আমার মতো হতভাগা মাকে তোরা মাফ করে দিস। আমার জামার সময় হয়েছে, আমার জীবনের শান্তি অপেক্ষা করছে মৃত্যুর ওপারে।
না মা,
তোকে এত দিন পর পেয়েছি, আমাদের ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আমরা তোমাকে দেখে রাখবো মা, তুমি যেও না।
যাও না মা, তোমার একটু আদরের জন্য সারাটা জীবন অপেক্ষা করছি মা।
দেখা হবে জীবনের ওপারে।
উঠো মা, প্লিজ যেও না, আমাদের সাথে থাকো মা।
পরদিন পত্রিকায় খবর আসে কুখ্যাত সন্ত্রাসী সোহরাব ধরা পড়েছে এবং সে এখন জেলে, তার বিচার চলছে। তনুয়ার আমিরা পুলিশের হেফাজতে ছিল। ডাক্তার রায়হান অনেক বড় লয়ারের সহযোগিতায় ওদের মুক্ত করে আর পাঠিয়ে দেয় দেশের বাইরে। আর সাফিয়া মৃত্যুর ওপারে অপেক্ষা করছে কোনো এক শান্তির আশায়। মানব জীবনের যে ব্যক্তি তা কারো হাতে নয়, কিন্তু আমাদের প্রার্থনা তা যেন জীবিত হয়েও মৃত্যু স্বাদ আস্বাদনের মতো না হয়। ভালো থাকুক পৃথিবীর সকল মা আর তার সন্তানেরা। কুয়াশা ডক্টর ইউবাই গ্লাসিং আছে, আজ শর্মিন এসেছিলেন। রেডিও 89.2 FM শেষ হয়ে গেল আজকের গল্প শেষ প্রতিশোধ। গল্পটি লিখেছেন নাদির ইসলাম মিতু, নাট্যাংশ পরিচালনা ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পে যারা যারা অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে তাদের নামগুলো। সাফিয়া খাতুনের চরিত্রে অভিনয় করেছেন নিতুল, মকবুল জোয়ারদারের চরিত্রে মঞ্জু, মাইনুল চৌধুরীর চরিত্রে সেতু, কামাল শিকদারের চরিত্রে সাইফ, সৌরভ জোয়ারদারের চরিত্রে রেহান, আমিনার চরিত্রে সোহার, তনুর চরিত্রে প্রিয়ন্তি, ডক্টর রায়হান আহমেদের চরিত্রে রিফাত, সিস্টার রূপা গোমেজের চরিত্রে অভিনয় করেছে জাসিয়া, প্রফেসর অমল বোসের চরিত্রে পৃথ্বী। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি আবারও এক্সাইজের নতুন সত্য ঘটনা এবং কুয়াশার নতুন গল্প নিয়ে। আপনারা এতক্ষণ ছিলেন কুয়াশার রত্নজীবাই ইগ্লো আইসক্রিম, আর সাথে ছিলাম আমি আজিজ শর্মিন। সবাইকে শুভরাত্রি ও বিদায় জানাচ্ছি।
Exclusively on FusionBD.com.